সিসি3-র মরিয়ানান গুপ্ত এম্পায়ারের পোস্ট মরিয়ান এম্পায়ারের লাস্ট ক্লাস করছি আজকে সাতবাহনদের সম্পর্কে। শাসক ও বিজেতা হিসেবে গৌতমী পুত্র সাতকর্ণের কৃতিত্ব নির্ধারণ করো। ইতিহাসের কোন উপাদানের উপর নির্ভর করে এটা উল্লেখ করা যেতে পারে সেটাই আলোচনার বিষয়। ফ্রম অ্যান এস্টিমেট অফ গৌতমী পুত্র সাতকর্ণী অ্যাজ এ রুলার অ্যান্ড কংকুয়ার ইন্ডিকেট ইউর সোর্সেস অফ ইনফরমেশন। পুরাণে প্রথম সাতকর্ণী ও গৌতমীপুত্র সাতকর্ণীর মধ্যবর্তী সময়ে বেশ কয়েকজন সাতবাহন বংশীয় রাজার নাম রয়েছে। অনুমান করা হয় এরা হয়তো সাতবাহন বংশের বিভিন্ন শাখার সাথে যুক্ত ছিলেন। পুরাণ ছাড়া যেসব উপাদান পাওয়া গেছে সেগুলি হতে জানা যায় যে প্রথম সাতকর্ণীর পর তিনজন উল্লেখযোগ্য রাজা সাতবাহন রাজ্য শাসন করেছিলেন। এরা হলেন আপিলক, কুন্তল, সাতকর্ণী এবং হাল। হাল ছিলেন একজন বিখ্যাত সাহিত্যিক। প্রথম সাতকর্ণীর মৃত্যুর প্রায় 100 বছর পর গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের সিংহাসনে অধিষ্ঠিত হন। তার সঙ্গে প্রথম সাতকর্ণীর কী সম্পর্ক ছিল তা সঠিকভাবে জানা যায়নি। তিনি যখন সিংহাসনে আরোহণ করেন সে সময় সাতবাহন রাজ্যের সীমানা খুবই সংকুচিত হয়ে পড়ে। শক রাজারাই সাতবাহনদের প্রধান শত্রু ছিল এবং সাতবাহন রাজাদের দুর্বলতার সুযোগে তারা প্রথম সাতকর্ণীর বিজিত অঞ্চল জয় করে নেন। বিশেষ করে বর্তমান মহারাষ্ট্রের নাসিক অঞ্চল শকদের অধিকারে চলে যায়। কেবলমাত্র অন্ধ্রের উপকূল বা পূর্ব উপকূল ভাগে সাতবাহন রাজ্য প্রতিষ্ঠিত থাকে। বিজেতা হিসেবে গৌতমীপুত্র সাতকর্ণীকে শক, যবন, পল্লব, নিষুধন অর্থাৎ শক, যবন, পল্লবদের ধ্বংসকারী বলে উল্লেখ করা হয়েছে। তিনি শকরাজ নহপানকে পরাজিত করে উত্তর দাক্ষিণাত্য এবং পশ্চিম ও মধ্য ভারতের অংশবিশেষ জয় করেন। এই জয়কে স্মরণীয় করে রাখার জন্য তিনি মহারাজা উপাধি ধারণও করেছিলেন। তিনি যবন বা গ্রীকদের পরাজিত করেছিলেন। পার্থিয়ানরা তার নিকট পরাজিত হয়। নাসিক প্রশস্তিতে তাকে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠা পলকর আখ্যা দেওয়া হয়েছে। তিনি কেবলমাত্র মহারাষ্ট্র পুনরুদ্ধার করেননি, আসিক, বর্তমান নাম মহারাষ্ট্র, মুলক, পৈঠানের নিকটবর্তী অঞ্চল, সুরত, কাথিয়াবাড়, উত্তর কাথিয়াবাড়, অনুপ, নর্মদার তীরের মহিষ্মতি, বিদর্ভ, বেরার, আকর, পূর্ব মালব এবং অবন্তী পশ্চিম মালব, এই পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। আমরা বলতে পারি যে শকদের সাথে সম্পর্ক কেমন ছিল। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন গৌতমীপুত্র তার রাজত্বের শেষ দিকে কার্দমক বংশীয় শক রাজা চষ্টনের নিকট পরাজিত হয়েছিলেন। চষ্টনের পুত্র মহাক্ষত্র রুদ্র দামন তার বিখ্যাত জুনাগড় লেখতে যেসব অঞ্চলের উল্লেখ করেছেন সেগুলি গৌতমীপুত্রের অধিকারে ছিল। গৌতমীপুত্র শকদের নিকট পরাজিত হয়েছিলেন, এইসব অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হন। টলেমির লেখায় উল্লেখ আছে যে গৌতমীপুত্রের সাথে পুলুমাইয়ের রাজধানী ছিল পৈঠান আর চষ্টনের রাজধানী ছিল উজ্জয়িনী। অতএব মালব অঞ্চল যে কর্দমক শকদের অধিকারে ছিল তা স্বীকার করতেই হবে। গৌতমীপুত্র কখন সিংহাসনে বসেন অর্থাৎ গৌতমীপুত্রের তারিখ, কিছু সংখ্যক ঐতিহাসিকদের মতে গৌতমীপুত্রই ছিলেন কিংবদন্তী রাজা বিক্রমাদিত্য। কেননা গৌতমীপুত্রের লিপিতে তার রূপ বর্ণনা করতে গিয়ে বলা হয় বরবারণ বিক্রম চারুবিক্রম অর্থাৎ তিনি শ্রেষ্ঠ হস্তির মত সুদর্শন ছিলেন। এখানে তার অসুবিধা হলো গৌতমীপুত্র শকদের পরাজিত করলেও কোনো অব্দের প্রচলন করেননি এবং বিক্রমাদিত্যের রাজধানী উজ্জয়িনীর পরিবর্তে তার রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠান নগরী। পুরাণের লেখকরা শালীবাহন, সাতবাহন এবং বিক্রমাদিত্যের মধ্যে পার্থক্য উল্লেখ করেছেন। সক্ষত্রপ নহপানের শেষ লেখটিতে তারিখ হল 46 অর্থাৎ 78+46, 78 মানে শকাব্দ, তারিখ যেটা কনিষ্কের যেটা উল্লেখ ছিল যুক্ত 46=124 খ্রিস্টাব্দ। অর্থাৎ 124 যদি ধরাই হয় তাহলে গৌতমীপুত্র 18 বছর রাজত্ব করেছিলেন। 124+18=106। যেহেতু রুদ্রদমনের তারিখ হলো 52, অর্থাৎ 78 যুক্ত 52 130। সুতরাং গৌতমী পুত্র 130 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এটা বলা যেতে পারে। তার আমলের আর্থসামাজিক অবস্থাও খুব ভালো ছিল, অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থার এক সুশৃঙ্খল অবস্থান কিন্তু লক্ষ্য করা গিয়েছে। সুতরাং মৌর্যদের পতনের পর ভারতবর্ষের ইতিহাসে সাতবাহনদের প্রতিষ্ঠা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সাতবাহন সাম্রাজ্য কয়েকটি জনপদে বিভক্ত ছিল। এক একটি জনপদ ছিল অহর বা জেলায় বিভক্ত। কেন্দ্রালয়ের নাম অনুসারে প্রতিটি জেলার নাম দেওয়া হতো। প্রতিটি জেলার অধীনে ছিল অসংখ্য গ্রাম, আর গ্রামই ছিল শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মতে প্রতি জনপদে বা আহরে বেসামরিক এবং সামরিক দুই শ্রেণীর শাসক ছিলেন। বেসামরিক শাসককে বলা হতো অমাত্য, সামরিক শাসককে মহাসেনাপতি, মহারথী, মহাভোজ, এমনকি রাজনও বলা হয়েছে। গ্রামের দায়িত্ব দেওয়া হতো গ্রামিক নামক কর্মচারীর উপর। এছাড়া মহাতালেবর, মহা অর্থক, ভাণ্ডারিক, মহামাত্র, প্রতিহার, দূত প্রভৃতি কর্মচারীর উল্লেখ পাওয়া যায়। সামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ ছিল। বৈদিক সমাজে পরিবারে মায়ের অপেক্ষা বাবা ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু সাতবাহন যুগে মাতৃতান্ত্রিক প্রাধান্যই বেশি দেখা যায়। উদাহরণ হিসেবে গৌতমী পুত্র সাতকর্ণী, বশিষ্ঠ পুত্র পুলুমাই প্রভৃতির নাম উল্লেখ করা গিয়েছে। সাতবাহন শাসক পিতৃতান্ত্রিক কিছুটা অংশও ছিল, কর্মচারীরও ছিল পুরুষ। দক্ষিণ ভারতে ব্রাহ্মণরা মধ্যমণি থাকলেও জাতিভেদ প্রথা কঠোর ছিল না। অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? সাতবাহন শাসনে দাক্ষিণাত্যে এক বিরাট অঞ্চলে ধান চাষ ও তুলো চাষ হতো, ফলে এই রাজ্যে উন্নত গ্রামীণ অর্থনীতি গড়ে ওঠে। ঐতিহাসিকদের মধ্যে সাতবাহন রাজ্যের এক বিরাট সৈন্যবাহিনী ছিল। এই বিরাট সৈন্যবাহিনীর ব্যবহার করার বহন করার ক্ষমতা ছিল রাষ্ট্রের উন্নত আর্থিক অবস্থা। কুম্ভকার, সূত্রধর, শস্য ব্যবসায়ী এখানে উল্লেখ পাওয়া গিয়েছে। তাছাড়া আমরা বলতে পারি যে সাতবাহন যুগে বাসুদেব, ইন্দ্র, সূর্য, চন্দ্র, পশুপতি, গৌরী পূজার উল্লেখ আছে, অর্থাৎ ধর্মীয় ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং আলোচনার পরিসমাপ্তিতে বলা যেতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাসে সাতবাহন যুগ তার বিশিষ্ট ছাপ রেখে গেছে। বহু জাতি, বহু মানুষ সাতবাহনদের ঐক্যবদ্ধ সাম্রাজ্যের সীমানার মধ্যে একত্রিত হয়েছিল। এই কাঠামোর মধ্যে গড়ে উঠেছিল নানা রীতি, নানা প্রথা। সাম্রাজ্যের বিভিন্ন অংশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সুতরাই নয়, যোগসূত্র গড়ে উঠেছিল রোমের সাথেও। সাতবাহন সংস্কৃতি পরিণত হয়ে ওঠে বহু বিচিত্র রীতি, প্রথা ও সংস্কৃতির সুষম সমন্বয়ের ফলে। ফলে তার মধ্যে আঞ্চলিক ভাবধারাও সংরক্ষিত হয়েছিল। আজকে এই পর্যন্ত।